হয়েছে সব আশা পূরণ মদিনা, এই তো দেখব এখন আদবে নত করে শির মদিনা, এই তো দেখব এখন।
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি যার নাম হচ্ছে মদিনার মুসাফির, যে যেখান থেকে আমাদের সাথে শরীক হয়েছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা খুবই চমৎকার একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। আসুন এর পূর্বে আমরা দরুদে পাকের একটি ফজিলত শুনে নেই। প্রিয় নবী রাসূল আরবি হুজুর পূর্ণর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলী শান ফরমান, যে ব্যক্তি আমার উপর দৈনিক 50 বার দরুদে পাক পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহা করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, আজকে আমাদের যে আলোচনার বিষয় তা হচ্ছে মদিনার ফজিলত। জি হ্যাঁ, মদিনা ওই শহর যে শহরে যাওয়ার জন্য প্রতিটি আশিকে রসুল, প্রত্যেক আশিকে মদিনা যাওয়ার জন্য বেকুল হয়ে থাকে। হজের মৌসুম চলছে, হাজিরা মদিনার দিকে ছুটছে, কেউ মক্কার দিকে, কেউ মদিনার দিকে। মদিনার ফজিলত নিয়ে আজকে আলোচনা হবে। মদিনা শহর কেন দামি, মদিনা শহর কেন এত ফজিলতময়, মদিনায় কী কী আছে, কেন মদিনাকে কোরআন এবং হাদিসে পাকে এত দামি বলা হয়েছে, এত মহামর্যাদাবান বলা হয়েছে, ফজিলতওয়ালা বলা হয়েছে, ইনশাআল্লাহুল করিম আলোচনা শুনবো। আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদের সকলেরই পরিচিত মুখ, আমাদের মোবালিকে দাওয়াত ইসলামী জাকির আত্তারি ভাই। কেমন আছেন হুজুর? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনাকে সুস্বাগতম আমার অনুষ্ঠানে। আর আমাদের সাথে নাতখা হিসেবে আজকে উপস্থিত আছেন আমাদের ইব্রাহিম ভাই। কেমন আছেন হুজুর? মাশাআল্লাহ, কালাম শুনবো, মদিনার স্মরণে আমরা ডুবে যাবো ইনশাআল্লাহুল করিম। আজকে আপনাদেরও কল আমরা সামিল করার চেষ্টা করব। এই প্যাকেজও আজকে আমরা রেখেছি, যে প্যাকেজের মধ্যে এমন একজন ইসলামী ভাইকে আমরা আনার চেষ্টা করেছি যিনি এবছর হজে যাচ্ছেন। ওনার অনুভূতি, ওনার কাইফিয়াত এবং ওনার অবস্থা, ওনার তৈয়ারি প্রস্তুতি সব কিছু নিয়ে আমরা একটি প্যাকেজ রেডি করেছি, ইনশাআল্লাহ সেটাও আজকে অনুষ্ঠানে আমরা সামিল করবো। আসুন দেরি না করে একটি মদিনার কালাম শুনে আসি, এরপর ইনশাআল্লাহ আমরা মদিনার আলোচনা শুরু করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম। মদিনা মদিনা বলে
স্বর্গ ততে আমি হতাম, মাটি মদিনার হলে অতি স্বর্গ ততে আমি হতাম, অতি প্রিয় মদিনার হলে তারি ধুলি কণা আমি হতাম, অতি প্রিয় মদিনার হলে তারি ধুলি কণা আমি হতাম, মাটি মদিনার হলে অতি স্বর্গ ততে আমি হতাম, হত যদি হয় মন্দারে দেখেছে হাজিরা, হত যদি হয় মন্দারে দেখেছে হাজিরা, সেথায় উপস্থিতি হয়ে অতি স্বর্গ তাহার প্রতি হতাম, সেথায় উপস্থিতি হয়ে অতি স্বর্গ তাহার প্রতি হতাম, মাটি মদিনার হলে অতি স্বর্গ ততে আমি হতাম, পথে প্রিয় মদিনার হলে তারি দোলি কণা আমি হতাম, আমার হৃদয়ের গতি হতো যদি ওই গুম্ব, যদি ওই গুম্বজ ধুলি কণা হইয়ামি অতি স্বর্গ তাহার প্রতি হতাম, ধুলি কণা হইয়ামি অতি স্বর্গ তাহার প্রতি হতাম, মাটি মদিনার হলে স্বর্গ ততে আমি হতাম, পথে প্রিয় মদিনার হলে তারি ধুলি কণা আমি হতাম, দু গজ জমিন মদিনার যদি আমি পেয়ে যেতাম, আমি পেয়ে যেতাম দু গজ জমিন মদিনার যদি আমি পেয়ে যেতাম, বাসিন্দা হয়ে সেথায় চিরকাল আমি রয়ে যেতাম, বাসিন্দা হয়ে সেথায় চিরকাল আমি রয়ে যেতাম, মাটি মদিনার হলে অতি স্বর্গ ততে আমি হতাম, পথে প্রিয় মদিনার হলে তার ধুলি কণা আমি হতাম, রাসূল আল্লাহ ইয়া
এটাই একজন আশিকের রসুলের আশা থাকে, যদি আমি মদিনার মাটি হতে পারতাম, যদি আমি মদিনার ধুলো বালি হতে পারতাম, যদি আমি মদিনার বাস কোনো একটা বস্তু হয়ে যেতে পারতাম, তাহলে আমার চাইতে সৌভাগ্য আর কি হতো। আজ আমরা বাংলায় আছি, বাংলায় থেকে মদিনায় যাওয়ার জন্য এত কাকুতি মিনতি করি, কেন করি? আসলেই মদিনা ফজিলতওয়ালা, আসলেই মদিনা মহা মর্যাদাওয়ালা। আসুন, কেন মর্যাদাবান আমরা জাকির ভাইয়ের কাছ থেকে শুনি। জি হুজুর।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। যে কালাম শুনলাম এটা ইব্রাহিম ভাই থেকে, যদি এখান থেকে শুরু করি,
সুবহানাল্লাহ,
কোরআনে পাকের আয়াত থেকে যেটা কালাম মাটি মদিনার,
উৎসর্গতাতে আমি হতাম।
কেননা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো রোগীকে দেখতে যেতেন, তখন সাথে করে মদিনার মাটি নিয়ে যেতেন।
আল্লাহু আকবার।
আচ্ছা, এখন পুরোটা কি মদিনা? কেউ ওই সময় কোনো সাহাবি মদিনার বাহিরে বসবাস করতেন, কেউ উহুদ পাহাড়ের দিকে বসবাস করতেন। তো মদিনা ততটুকু যতটুকু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাউন্ডারি দিয়ে গেছেন, যতটুকু বলে গিয়েছেন এটা মদিনা, ওটাকেই মদিনা বলতে হবে। তো আল্লাহ রসুল যখন কোনো রোগীকে দেখতে যেতেন, কোনো সাহাবি অসুস্থ হয়ে পড়তেন, তো আল্লাহ রসুল মদিনার মাটি সাথে নিয়ে যেতেন আর মাটিকে বলতেন, আমার রবের দোহাই, তুমি এই অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে দাও।
সুবহানাল্লাহ।
অর্থাৎ মদিনার মাটির ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকবার এরশাদও করেছেন, এটা পবিত্র মাটি এবং এই মাটির ফজিলত আল্লাহ তাআলা রেখেছেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনার মাটিকে শেফা বলেছেন। বুখারী শরীফের মধ্যে এসেছে যে মদিনার মাটিকে শেফা এজন্য বলেছেন কি, এই মাটি যদি কেউ বিশ্বাস আর ভালোবাসা নিয়ে তার সেই অসুস্থ ব্যক্তি যদি ব্যবহার করে, সাথে রাখে বা পান করে বা যেভাবেই সে পসিবল হয়, তো আল্লাহ তাআলা এর ওসিলায় তার রোগকে শেফা দান করে।
সুবহানাল্লাহ। আমরা দেখেছি সাইয়্যিদে আমির আহলে সুন্নাত, হ্যাঁ, মদিনার মাটিকে সুরমা বানিয়ে নিজের চোখে লাগিয়ে নেয়।
আল্লাহু
আকবার। বারবারই মদিনায়
কোন কালাম কবিও তার কালামে লিখেছেন যে যদি মদিনার মাটি আমি সুরমা বানাতে পারতাম, এমন করে। আচ্ছা, কিবলা শাইখ তরিকাত আমির আহলে সুন্নাত দামত বারকাতুল আলিয়া যখন একটা বিষয় জানতে পেলেন যে ইসলামী ভাইদের মধ্যে একটু আবেগ বেশি, যখন মদিনাতুল মুনাওয়ারাতে যান তখন সেখান থেকে মাটি খুঁজে নিয়ে আসেন এবং এটা হয়তো কাউকে গিফট করেন,
এই যে আপনি তো বলছেন মদিনার মাটির এত ফজিলত,
খাকে শেফা বলা হয় না, মদিনার মাটিকে খাকে শেফা বলা হয়, তো আমিরুল সুন্নাত তখন এটার ব্যাখ্যা করলেন যে দেখো, আমরা যেমন মদিনা থেকে আলাদা হতে চাই না, মদিনার মাটিও মদিনা থেকে আলাদা হতে চায় না, এটা আনাটা ঠিক হবে না। আমরা যেমনি মদিনা থেকে আলাদা হতে গেলে আমাদের একটা অশ্রু বিসর্জন হয় বা কান্না করি আমরা বা চোখ থেকে পানি চলে আসে, তেমনি মদিনার মাটিও মদিনা থেকে আলাদা হতে চায় না, তো এইভাবে করাটা ঠিক না। হয়তো ইসলামী ভাইরা কে না চায় কি খাকে শেফার মাটি সাথে নিয়ে আসি, দেখি বরকতের জন্য। তো কালাম পড়ছিলেন ইব্রাহিম ভাই, মদিনার মাটি যদি হতে পারতাম, আসলে মদিনার মাটির মধ্যে আজও পর্যন্ত সেই বরকত রয়েছে, আজও পর্যন্ত সেই মর্যাদা মদিনার মাটির আছে, আশেকরা দেখছেন এবং তা ওই মাটির বরকত তারা এখনো লুটে নিচ্ছেন আশেকরা, যদি সেই আকিদা আর বিশ্বাস নিয়ে সেখানে কেউ যেতে পারে। জান্নাতুল বাকিতে, জান্নাতুল বাকি মদিনার বাহিরের অংশ কাছেই, কিন্তু আল্লাহ রসুল যেটাকে মদিনা বলেছেন এর সাইড এরিয়া জান্নাতুল বাকি। তো সেখানের মর্যাদা দেখেন কেমন। এই মদিনাকে বলা হয় আল্লাহ রসুলের শহর, হিজরতের শহর বলা হয় এটাকে। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কি, আল্লাহ রসুলকে আমি বলতে শুনেছি যারা এই মদিনায় পূর্বে থেকেই বসতি করে আছে, অর্থাৎ বাড়িঘর করে আছে এই স্থানে, আর তাদের কাছে যখন এরা এসেছে, এরা কারা? আনসারি সাহাবিরা, আনসারগণ। তো আল্লাহ রসুল বললেন যারা পূর্বে থেকে এখানে বসতি ঘর বাড়ি করে আছে, এরপরে যখন তাদের কাছে এই সকল লোকেরা আসলো হিজরত করে, আর এই হিজরতকারীদেরকে স্থানীয়রা ভালোবাসছে বা ভালোবাসে, স্থান দেয়, খাবার দেয়, জায়গা দেয়, তো আল্লাহ তাবারক তাআলা তাদের জন্য জান্নাত রেখে।
সুবহানাল্লাহ।
ওখানের স্থানীয় যে সকল সাহাবায়ে কেরাম ছিলেন তাদের ব্যাপারে বললেন, আর ভালোবাসার কথা কাদেরকে বললেন? আনসারী সাহাবীদেরকে বললেন। এরপর আল্লাহ রসুল বললেন যেটা তো ওই মাটি, যে মাটিতে আল্লাহ তাবারক তাআলা মক্কার চেয়ে দ্বিগুণ বরকত
রেখেছেন।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সাহাবায়ে কেরাম আসলেন, এসে বলেন ইয়া রসুলাল্লাহ অনেক গরম, দোয়া করেন। আবার কেউ এসে বলেন ইয়া রসুলাল্লাহ মক্কার মতো ফসল হয় না এখানে, দোয়া করেন। আবার কোনো সাহাবী আসলেন ইয়া রসুলাল্লাহ একটু কষ্ট বেশি হচ্ছে, অনাহারে দিন যাচ্ছে, ইনকাম সোর্স কম এখানে, বাগান কম এখানে, খেজুরের বাগান একটু দোয়া করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার দোয়া করলেন, হাত তুললেন, আল্লাহ আমাদেরকে মক্কায় তুমি যে বরকত দিয়েছ তার দ্বিগুণ বরকত তুমি মদিনাতে।
সুবহানাল্লাহ, সুবহান।
আল্লাহ রসুলের দোয়া যে শহরের জন্য, মক্কার জন্য, মক্কাতে যে বরকত তুমি আল্লাহ দিয়েছ তার দ্বিগুণ বরকত মদিনাতুল মুনাওয়ারাতে দাও। সাহাবায়ে কেরাম বলেন এরপর থেকে ফসল, খেজুর, ইনকাম, আবহাওয়া সবকিছুই যেন পরিবর্তন হয়ে গিয়েছে। আজও পর্যন্ত তার এফেক্ট, আজও পর্যন্ত তার
প্রভাব দেখা যায়,
প্রভাব এখনো দেখা যায়।
মক্কা এবং মদিনার
জি
হাওয়া বাতাস পুরোই মানে অন্যরকম,
অন্যরকম, তাই না? আপনিও আল্লাহ তাআলা নিয়েছেন বারবার সফর করার তৌফিক,
আমিন আমিন আমিন,
আদবের সাথে আমাদেরকে হাজিরি দেওয়ার তৌফিক,
আমিন।
মক্কার প্রেম ভালোবাসা এটা ভিন্ন এক বিষয়, মদিনাতুল মুনাওয়ারার প্রেম ভালোবাসা এটা আবার অন্য একটি বিষয়। যারা যারা এটা উপলব্ধি করতে পেরেছে তারাই বুঝবে যা আল্লাহ রসুল যে দোয়া করেছেন, আল্লাহ মক্কার চেয়ে মদিনাতে তুমি দ্বিগুণ বরকত দাও, দ্বিগুণ ফজিলত দাও, আল্লাহ তাআলা দিয়েছেন আমার নবীর দোয়া, দেখেন না হাওয়াটা কেমন। আমি একটা কথা এখানে লিয়াকত দেই, মসজিদে নববীতে হাজার হাজার মানুষ তাহাজ্জুদের জন্য আসে, হাজার হাজার মানুষ পাঁচাত্তর নামাজের জন্য আসে। আমার বাংলাদেশের মসজিদে কি হয়, পাঁচজন ছয়জন মুসল্লি হয়, তাকবীরে তাহরিমা বাদা হয়ে গেছে না, আল্লাহু আকবার, এখন পিছনে আওয়াজ আসতেছে ঠাস ঠুস, মানে ফ্যান সুইচ লাইটের সুইচ চলতেছে না, আওয়াজ আসতেছে, ওই সুইচ টিপতেছে না, আওয়াজ আসতেছে। বাংলার মসজিদের কথা বলছি, আর মসজিদের নবীবি কেমন, হাজার হাজার মানুষ নামাজে আসছে, নামাজ পড়ছে, শ্বাসও ছাড়ে না, মনে হচ্ছে কি এখানে কেউ শ্বাস ছাড়ার মতো নেই, যেমন একদম একদম নিস্তব্ধ, না কোনো আওয়াজ নেই সেখানে।
মক্কায় যে কোলাহল সেটা মদিনায় আর থাকে না,
মদিনায় আর থাকে না, একদম চুপ হয়ে যায়,
একদম নিস্তব্ধ হয়ে যায়,
একদম চুপ হয়ে যায়।
অথচ ওই হাজি যা মক্কায় তাই মদিনায়,
তাই মদিনায়,
সুবহানাল্লাহ।
সেম জ্যাম লোক, বললাম না কি মসজিদ নববীতে হাজার হাজার মানুষ, এমনকি ভিতরে জায়গা পাওয়া যায় না, সেনে নামাজ পড়তে হয়, তাই না? তারপরেও তাহাজ্জুদের সময় আমি ট্রাই করছি, তাহাজ্জুদের সময় দেখলাম কোনো আওয়াজ নাই, হুজুর খাদিম তো একের পর এক খাদিম, মসজিদে নববীতে খাদিম আর খাদিম, মনে হয় প্রত্যেকটা পিলারে পিলারে খাদিম। তারপর না তাদের কোনো কাজের আওয়াজ আছে, হাজার হাজার মুসল্লি তাহাজ্জুদ পড়তে যায়, না তাদের কোনো আওয়াজ আছে।
মদিনার একটা ফজিলত,
মদিনার ফজিলত, কেন সেখানে আদব রক্ষা করতে হবে, শ্বাস করলো নিঃশ্বাস ছাড়লো, এটা যেন না হয় কি আমার নিঃশ্বাসের আওয়াজটা উঁচু হয়ে গেল, না জানি আমার বেদবি হয়ে যায়।
আসলেই মদিনার শহর অনেক দামি, আর এতই দামি যে খুদ কোরআনে পাকে আয়াত এসেছে যে যাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আওয়াজ উঁচু করা না হয়। অথচ দেখেন খানায় কাবা মক্কায়,
জি জি জি,
আল্লাহ তাআলার ঘর খুদ মক্কায়, অর্থাৎ আমি আল্লাহ তাআলার ঘর মানে ওইটাই বুঝাচ্ছি, বাইতুল্লাহ,
বাইতুল্লাহ।
এমন না যে অনেকে মনে করে যে আল্লাহ তাআলা মাযাল্লাহ, আল্লাহ তাআলা তো আল্লাহ তাআলার স্থান থেকে পবিত্র, কিন্তু খুদ আমরা খানায় কাবা আল্লাহ পাকের দরবারে হাজির হচ্ছি, কিন্তু সেখানে বান্দাদের এক অবস্থা থাকে, কিন্তু মদিনাতুল মুনাওয়ারায় যখন আসা হয় তখন বান্দা এটাই চাই যে আমার শ্বাসও যাতে উঁচু না হোক।
কোরআনে পাকের মধ্যে
সূরা হাশরের
9 নম্বর আয়াতের মধ্যে মদিনার প্রশংসা করতে গিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আয়াতে কারিমা নাজিল হয়েছেন আল্লাহ রসুলের উপরে, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন আর যারা তাদের পূর্বে এ ঘরে বসতি স্থাপন করেছে এবং ইমান এনেছে তারা তাদেরকে ভালোবাসে, অর্থাৎ আনসারীদেরকে ভালোবাসে যারা তাদের কাছে হিজরত করে এসেছেন। আর কোরআনে পাকের মধ্যে সূরা তাওবার আয়াত নম্বর 108 এর মধ্যে আল্লাহ তাবারক তাআলা মসজিদে নববীর ব্যাপারে বলেছেন যে মসজিদের ভিত্তি প্রথম দিন থেকেই তাকুয়ার উপরে স্থাপিত। এখানে কি বলা হয়েছে যে মসজিদের ভিত্তি প্রথম দিন থেকে তাকুয়ার উপর স্থাপিত হয়েছে তাই আপনার নামাজের জন্য অধিক উপযুক্ত।
আল্লাহ
আল্লাহ তাআলার আয়াতে কারিমা যে মসজিদের প্রথম দিন থেকেই তাকুয়ার উপর স্থাপিত হয়েছে আর সেটাই আল্লাহ রসুলকে বলেন এটাই আপনার জন্য অধিক উপযুক্ত সেজদার। আর হাদিস শরীফের মধ্যে লিয়াকত ভাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চমৎকার বলেছেন তিরমিজি শরীফের 3917 নম্বর হাদিসে পাকের মধ্যে এসেছে আল্লাহ রসুল ইরশাদ করেন যে ব্যক্তি মদিনায় ইন্তেকাল করতে পারে সে যেন তাই করে, কেননা আমি সেখানে মৃত্যুবরণকারীর জন্য সুপারিশ করব।
দেখেছি আমি, আপনিও দেখেছেন মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববীতে অনেক বৃদ্ধ বৃদ্ধ মানুষ পড়ে থাকে, এটাই তারা আশা করে যে কাশ আমার মৃত্যু এখানে হয়ে যায়,
এখানে যেন হয়ে যায়।
আসলে এটা আমিরুল সুন্নাহ তো বলেছেন যে বয়স হয়ে গেলে যাতে সেখানে আমরা চলে যাই এবং সেখানেই যাতে আসা যাওয়া হয়। আমিরুল সুন্নাহ তো এটাও বলেছেন, কিছুদিন আগেও বলেছেন যে জান্নাতুল বাকিতে আমি কখনো যাইনি, জান্নাতুল বাকিতে আমি কখনো যাইনি কিন্তু এমন একদিন যাওয়া হবে যে আর ফিরে আসবো না,
আর ফিরে আসবো।
আসলে আশিকদের তো অবস্থা এমনই হওয়া চায়। আর হাদিসে পাক আপনি শুনালেন, আর এটা তো মৃত্যুর ফজিলতের ব্যাপারে আপনি শুনলেন যে শুনালেন যে সেখানে মৃত্যুবরণ করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফাত করবে। খুদ সেখানে যদি আমরা জিয়ারতের উদ্দেশ্যে যাই, হ্যাঁ হাজিরা তো এখন জিয়ারতে মদিনা করছে, খুদ জিয়ারতের জন্য যদি আমরা চলে যাই তাহলে আমাদের জন্য সাফাত।
জি জি, জিয়ারতের ব্যাপারেও তো হাদিসে পাকের মধ্যে এসেছে, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারি শরীফের 1190 নম্বর হাদিসে পাক যেটা রয়েছে এর মধ্যে এসছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন আমার এই মসজিদে এক অক্ত নামাজ অন্য মসজিদের 10 নামাজের চেয়ে উত্তম মসজিদে হারাম ছাড়া, অর্থাৎ কাবা শরীফ ছাড়া মসজিদে নববীর কথা বলছেন, অন্য মসজিদে 10 এর চাইতে বেশি। এবং অন্য হাদিসে পাকের মধ্যে আছে না কি মক্কাতুল মুকাররমায় 1 রাকাত নামাজে 1 লক্ষ রাকাত, আর মদিনাতুল মুনাওয়ারাতে মসজিদে নববীতে 1 রাকাতে
50,000-এর
কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদে কারিমা রয়েছে। এবং যদি সময় পাওয়া যায় আজকে ইনশাআল্লাহ তাবারক তাআলা মদিনাতুল মুনাওয়ারা যা নিরাপদের স্থান এ নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনি ভাবে মক্কাতুল মুকাররমাকে আল্লাহ তাবারক তাআলা ফজিলতপূর্ণ করেছেন, হেরেম শরীফ বলেছেন, তেমনি মদিনাতুল মুনাওয়ারাও কিন্তু, কেননা অনেকের জন্য এটা হতে পারে নতুন, আপনারা লেখা দেখবেন কিতাবের মধ্যে হারামাইন, তো হারামাইন মানে দুই হারামের কথা এখানে বোঝানো হয়েছে। যদি হেরেম শরীফ বলা হয় তবে মক্কাতুল মুকাররমা, আর হারামাইন যদি বলা হয় তবে মক্কা এবং মদিনা, আল্লাহ রসুল দুইটাকেই পবিত্র ভূমি বলেছেন। এ নিয়েও কিছু
ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শুনবো। আসলে একটি প্যাকেজ আছে অনুষ্ঠানে, এই প্যাকেজটি আমরা দেখে আসি, এরপর ইনশাআল্লাহ কল থাকবে কালাম থাকবে, আবারও আমরা আলোচনা দিকে ফিরে আসবো। জি, প্যাকেজ চালিয়ে দিবেন।
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
কেমন আছেন হুজুর?
আলহামদুলিল্লাহ কুল্লি হাল। আপনি কেমন আছেন?
আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। মাশাআল্লাহ, আমাদের সাথে আজকে এনাম আত্তারি ভাই আছেন, মোবালিকে দাওয়াত ইসলামী, এবং উনি এবছর হজ করার সৌভাগ্য লাভ করছেন। হজে যাওয়ার জজবা, হজে যাওয়ার অনুভূতি আপনার কিভাবে সৃষ্টি হয়েছে?
আলহামদুলিল্লাহ, পাকের অনেক বড় দয়া, আলহামদুলিল্লাহ আমার হজে যাওয়ার যেটা জজবা মিলেছে আলহামদুলিল্লাহ, সেটা হচ্ছে শেখ তরিকত আমির আল ইসলাম, যিনি দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা মাশাআল্লাহ, ইনি আল্লাহ তাআলার হুকুম যেগুলো ফরজ এগুলোর বিষয়ে অনেক উৎসাহিত করেন। যেমন মুসলমানের উপর নামাজ ফরজ, যেভাবে রমজানের রোজা ফরজ, যেভাবে জাকাত ফরজ, ওইভাবে তো হজও ফরজ। যার উপরে হজ ফরজ হয়েছে ইনি যেন ফরজ হজটা আদায় করে। মুফতি সাহেব থেকে এভাবে আমি শুনেছি যে যার নিজ স্থান থেকে হজে যাওয়ার এবং আসার এবং ঘরের ভরণ পোষণ দেওয়ার সামর্থ্য রয়েছে তারপর হজ ফরজ।
দাওয়াত ইসলামের মাধ্যমে আপনার হজ ট্রেনিং হয়েছে কিনা?
আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ পাকের দয়ায় দাওয়াত ইসলামের পক্ষ থেকে একটা হজ ট্রেনিং করে এসেছি আলহামদুলিল্লাহ। ওইটা করার মাধ্যমে আমি অনেক অজানা বিষয় জানতে পারলাম। তো আমি তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দদেরকে অনুরোধ করব, আপনিও যখনই হজে সফর করবেন, মদিনার সফর করবেন, উমরা সফর করবেন, আপনি আগে শিখে যান। দাওয়াত ইসলামের একটা ডিপার্টমেন্ট এটাই, হজ ও উমরার প্রশিক্ষণ করানোর একটা মাশাআল্লাহ মজলিস রয়েছে। তো এটার মাধ্যমে আলহামদুলিল্লাহ আপনি চাইলে অনেক কিছু শিখতে পারবেন। বিশেষ করে আলহামদুলিল্লাহ আমিরুল সুন্নাতের একটা কিতাব রফিকুল হারামাইন, আলহামদুলিল্লাহ আমার আজকে প্রায় ছয় মাস ধরে
শুধু এটা
এই রফিকুল হারামাইন স্টাডি করার সৌভাগ্য হচ্ছে আলহামদুলিল্লাহ।
রোজে পাক জিয়ারতে শাফাআতের সুসংবাদ আছে, তো এটা যখন মনে পড়ে আপনার অনুভূতি তখন কেমন হয়?
আমার তো নিয়ত এটাই যেন আল্লাহ তাআলা ঈমানের সাথে আফিয়াতের সাথে মক্কা মদিনার মধ্যে যেন আমার মৃত্যু এসে যায়।
আমিন আমিন।
আমাদের সাথে যারা যুক্ত আছে এখন, তো যারা যেতে পারছে না তাদের উদ্দেশ্য আপনি দোয়া করুন যাতে আমাদের সবার মক্কা মদিনার হাজরি নসিব হয়ে যায়।
দোয়া তো অবশ্যই, সবার জন্য তো অবশ্যই দোয়া করব, হজের জন্য এবং উমরার জন্য, মদিনায় পাকে যাওয়ার জন্য তামান্নাও থাকতে হবে, আশাও থাকতে হবে। সকল মুমিন মুসলমান যেন একবার হলেও নিজের সচক্ষে দেখে আসে, কেননা বলা হচ্ছে যারা মক্কা মদিনা দেখে নাই তারা দুনিয়াতে কিছুই দেখে নাই।
কিছুই দেখে নাই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, যারা দেখছেন আল্লাহ সবাইকে মক্কা মদিনার জিয়ারত নসিব করুক।
সুহান আল্লাহ, একজন হজ যাত্রীর মুখে আমরা হজে যাওয়ার ব্যাপারে শুনলাম। আল্লাহ করিম আমাদের সবাইকে হজে যাওয়ার তৌফিক দান করুক। আজকে আমরা বিষয় নিয়েছি মদিনার ফজিলত। এবছর অনেকে হজে যাচ্ছে, প্রতি বছর বাংলাদেশ থেকে লাখো লাখ হাজিরা যায়, কিন্তু এমনও শুনতে পাওয়া যায় হজ তো শুধু মক্কায় হয়, মদিনায় যাওয়ার কি দরকার? জাকির ভাই, মদিনায় যাওয়ার কি দরকার?
মদিনায় তো যদি সেখান থেকে কিছু অর্জনই না হয় তো এই হজেরই বা কি মানে দাঁড়ায়? আমি তো বলবো, ওই বলি না প্রায় সময় আমরা শুনেও থাকি কি কলসি তো ছিদ্র আছে, যতই পানি নেই এই কলসিতে পানি তো টিকবে না এখানে। যতবারই হজ করি না কেন, যতবারই উমরা করি না কেন, যত হাজার মসজিদ মাদ্রাসা বানাই না কেন, আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি ভালোবাসা প্রেম না থাকে তবে সেই হাজার বার হজ করা, হাজার বার হাজারো মাদ্রাসা মসজিদ তৈরি করা, এটা কোন কাজে লাগবে যদি আকিদাই আমার পরিশুদ্ধ না হয়? যেখানে আল্লাহ রসুল এরশাদ করেছেন না কি যে হজ করতে আসলো, উমরা করতে আসলো, কিন্তু আমার রওজায় আসলো না, সে আমার উপরে জুলুম করে। আল্লাহ রসুলের হাদিসে মোবারকা, অপর হাদিসে বলছেন সাফাতের কথা, একদিকে যারা আসবে তাদের সুসংবাদ সাফাত করবেন আল্লাহ রসুল, আর যারা আসবে না তাদেরকে বলছেন তারা আমার উপরে জুলুম করলো। তো এখন যদি সেই আকিদা পরিপূর্ণ না হয় তবে হজ কিসের? যদি আকিদা পরিপূর্ণ,
তার তো চিন্তাও করা উচিত যে আমার হজ কবুল হলো কি হলো না,
জি হলো কি না,
গেলাম না মদিনায় আর আমি চিন্তা করছি হজ হয়ে গেল, কেমনে সম্ভব?
একটা একটা বিষয় এখানে এরকমের যে হজ তো লিয়াকত ভাই 41 দিনের না, হজ এখন তো হাজিরা 41 দিনের অফার পায়,
41 দিন প্যাকেজ থাকে, এক মাসের জন্য যায়,
জি এক মাসের জন্য যায়, হজ তো মূলত তিন দিন
পাঁচ দিন,
জি এই এর মধ্যেই যদি কোনো ব্যক্তি হেরেমের আশপাশ থেকে এসে বা শুধু হজের উদ্দেশ্যে আসলো এবং চলে গেল, এটা একটা ভিন্ন টপিক। কিন্তু যদি কেউ বলে যে হজ মক্কাতে মদিনাতে কেন যাবে, কেন যদি বলে এখানে এবং এখানে প্রশ্নবিদ্ধ করে সাধারণ মানুষকে, তবে তাকে চিন্তা করা উচিত যে আমার আকীদা কতটুকু মজবুত আছে, বা আমি কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সাফাতের কথা বলছেন, যে ব্যক্তি মদিনায় আসলো তার জন্য সাফাতের যে হাদিসে মোবারকা, সে এই সাফাত পাবে কি না? আল্লাহ রাসূল যে হাদিস বললেন যে আমার উপরে জুলুম করলো, তো এই জুলুমকারীর মধ্যে আমার নামটা আসলো কিনা, আমি কোনভাবে কিভাবে এই শব্দগুলো বললাম? আরে মদিনা তো ওইটা, আল্লাহু আকবার, প্রতিটা গলিতে গলিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতা নিযুক্ত করেন যেন কোনো রোগ এখানে ঢুকতে না পারে, প্রবেশ করতে না পারে। আল্লাহ রাসূলের হাদিসে পাক হয়তো আপনিও বারবার পড়ছেন, বলা হয় হেরেম এই পবিত্র জায়গাতে যদি কেউ ভুল করে, গুনাহ করে, আর সেই গুনাহগার ব্যক্তিকে কেউ আশ্রয় দেয় তো তার জন্য আজাবের কথা বলা হয় হাদিসে পাকের মধ্যে। এবং এখানে কোনো কিছুকে মারাও যাবে না, হেরেমে কোনো কিছু মারাও যাবে না, আর দেখা গেছে পাখি বা কোনো জন্তুকে এখানে মারাও নিষেধ করা হয়েছে। মদিনাতে যান একবার, যারা এভাবে বলে কি যাওয়া উচিত নয় বা কেন যাবে হস্ত মক্কাতে, তো এগুলো বিদ্বেষ বাদ দিয়ে একবার
মদিনায় গিয়ে দেখুন,
একবার মদিনায় গিয়ে দেখেন আপনি কি পান। ভাই, আমি আমার প্রোগ্রামে বলছিলাম, আমি আপনার প্রোগ্রামে বলছি, যে সকল লোকেরা আমাদের দেশে সাধারণ মানুষদেরকে ধোকা দেয় যে হস্ত মক্কায় মদিনায় কেন যাবে, আমি নিজ চোখে তাদেরকে মদিনায় দেখছি, আমি নিজ চোখে তাদেরকে মদিনায় দেখছি, আর আফসুস করলাম আমার দেশের সরল সোজা মানুষদেরকে ভুল বোঝায় আর নিজের পথ নিজে ঠিক করে রাখছে, অর্থাৎ দেশের মানুষকে বোঝায় হস্ত মক্কায় বা যদি যাও জিয়ারতে তো হেরেম শরীফের জিয়ারতে যাবে, কাবা শরীফের জিয়ারতে যাবে, মদিনায় কেন যাবে, অথচ তুমি কেন আসছো, তোমার এখানে কাজ
কাজ কি?
এই জন্য আল্লাহ রাসূলের দরবারে ফরিয়াদ
করা দরকার,
ইয়া রাসূলুল্লাহ কত বেয়াদব তো আপনার দরবারে গেল। ইয়া রাসূলুল্লাহ, যারা আমরা দাঁড়িয়ে সালাম দেই, কিয়াম করি, আমাদেরকে অনেক কথা বলে, তারাও তো মদিনাতে যায়, তারাও তো মদিনাতে ঘুরে। ইয়া রাসূলুল্লাহ, আপনার আসক্ত অনেক আছে যারা বাংলাদেশে দাঁড়িয়ে আপনার জন্য সালাম পেশ করে, আপনাকে সালাম পেশ করে, এবং আপনার জন্য আপনার নামের উপরে জান কোরবান করে দিতে তারা প্রস্তুত আছে, এমন অসংখ্য আশিক আছে। ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে ডেকে নেন আপনার দরবারে। এরা যদি যায়, এরা যেতে পারতেছে, তো এরাও তো যেতে পারবে, ডেকে নেন ইয়া রাসূলুল্লাহ।
আমিন।
দোয়া করা উচিত। এবং মদিনাতে, মদিনার ফজিলতের আজকে বিষয় না, এ তো এক ঘন্টার প্রোগ্রাম আছে। কিতাব যদি পড়তে চায় তবে শত শত কিতাব পাবে শুধু মদিনার ফজিলতের উপরে, যখন পড়বে তখন নিজের মনই বেকুল হয়ে যাবে যাওয়ার জন্য।
ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা আরো আলোচনা শুনবো। অনেক দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন, আজ আসুন কিছু দর্শকের কল আমরা অনুষ্ঠানে সামিল করি। জি,
আমার নাম মোহাম্মদ আব্দুল করিম আত্তারি। আমি 2025 নভেম্বরে 12 তারিখে উমরা করার সৌভাগ্য অর্জিত হয়েছে। যখন আমি মদিনা শরীফের সর্বপ্রথম পা রাখার ওই মুহূর্তটা ভাষায় প্রকাশ করার মতো না। প্রথমবার মাথা উঠালাম, মসজিদের নবীর দিকে চোখ পড়লো, হৃদয়টা কেঁপে উঠল, চোখ দিয়ে অদূরে পানি জ্বলতে লাগলো। ভাবছিলাম কত ভাগ্যবান আমি যে শহরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটেছেন, সাহাবায়ে কেরামরা হেঁটেছেন, সেই মসজিদে নবীর মধ্যে, সেই মদিনার অলিতে গলিতে আমি হাঁটতেছি, সেই সোনালী গেটের সামনে দাঁড়িয়ে। যখন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলার সৌভাগ্য হয়েছে, মনে হচ্ছে দুনিয়ার সব সাওয়া পাওয়া যেন এখানে শেষ। সেই মদিনার অলিতে গলিতে যখন হাঁটতেছিলাম, মনে হচ্ছে আমার নবীর সেই যুগে আমি চলে আসছি, এমন অনুভূতি যা ভাষায় প্রকাশ করা যায় না। আল্লাহ পাক আমাদেরকে সেই মদিনার মুসাফির বার বার হওয়ার তৌফিক দান করুক। আমিন। বিজাহিন নবিল আমিন।
মাশাআল্লাহ, আশিকদের অবস্থা এমনই হয় না, যে একবার যায় সে মজা বুঝে যায়, আর বার বার যাওয়ার জন্য। হ্যাঁ, এই ভাইয়ের
ভাষা প্রকাশ করেছে, ভাষা প্রকাশ করার মতন জায়গা না এটা
আসলে। ইনশাল্লাহ শুনবো ফজিলত। কল দিবেন আরো।
মোহাম্মদ হারুন মিয়া চট্টগ্রাম থেকে বলতেছি। আমি একটু না শুনতে চাই, মদিনায় যাওয়ার তাও না ইজাজত।
ইনশাল্লাহ ভাই আমাদের সাথেই থাকুন, আমরা চেষ্টা করবো আপনার এই অনুরোধকে কালাম শোনানোর জন্য। পরবর্তী কল।
আজকের এই লাইভে আমার একটা প্রশ্ন ছিল, মসজিদে নববীতে এক রাত নামাজ পড়লে কত রাকাতের সওয়াব পাওয়া যায়?
আচ্ছা, এটা উত্তর তো হয়ে গেছে মনে হয়। জি জি জি, ইনশাল্লাহ আবারও ইনশাল্লাহ জাকির ভাইয়ের কাছ থেকে এটার উত্তর নিয়ে নেবেন ইনশাল্লাহ। জি, পরবর্তী কল।
আমি একটি কালাম শুনতে চাই, সেটা হলো কেহতি হয়েছিল কি আল্লাহ তো আল্লাহ।
ইনশাল্লাহ। জি, পরবর্তী কল।
তাহের আত্মারি চট্টগ্রাম থেকে। মদিনার মুসাফির অনুষ্ঠানে আমি মদিনা শরীফের কয়েকটা স্মৃতি বলতেছি। আমি মদিনা শরীফ যে মানে এখানে না গেলে কেউ বুঝবে না, আর কেউ বোঝাইয়ে বলতেও পারবে না, এমন অনুভূতি, মানে এত যে সুন্দর, বললে বলি ফুরাইতে পারবো না। মানে এখানে বসলে সন্ধ্যাবেলায় মাগরিবের পরে মানে বাতাস গায়ের সাথে লাগে, মানে এটা অন্যরকম ফিলিংস। আর আমি তো গেছি যে আমি এখানে রাতভর বসে থাকতাম, মানুষ একদম মদিনার গম্বুজের দিকে, তাই একটা অনুভূতি অন্যরকম, এটা বোঝাই বলতে পারতেছি না। মদিনার মতন মজা, মদিনার বাতাসের মতন এত শান্তি, এত অনুভব, মানে আমি কোথাও পাই নাই। মদিনা শরীফের মতন এত শান্তির জায়গা কোথাও পাই নাই। আর যখন রোজার ভিতরে যাই সালাম দিতে দিতে মানে এটা চোখের পানি গুলা ধরে রাখতে পারি না, কেমনে কেমনে চলে আসে আমি নিজেও জানি না। আর ঢুকলে তো বের হইতে ইচ্ছে করে না। সবাই যেন মদিনায় যাওয়ার জন্য দোয়া করবেন, জীবনে যেন একবার হলে যাইতে পারে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলিকে নিয়ে যেন আমি আবার যাইতে পারি।
আল্লাহু আকবার। আসলে এটা সত্যি কথা বলতে, যে মদিনায় বসে থাকলে কোন দিকে যে টাইমটা চলেই যায় ইব্রাহিম ভাই, আসলে বোঝাই যায় না। কোনো বান্দা মানে পুরো রাত চলে যাচ্ছে, কিন্তু গম্বুজের দিকে তাকিয়ে থাকলে কোন দিকে যে রাতটা অতিবাহিত হয়ে গেল, ফজরের সময় হয়ে গেল, আচ্ছা ফজরের সময় হচ্ছে, আচ্ছা তাহাজ্জুদের আজানও হয় সেখানে, তাহাজ্জুদের আজান যখন হয় আচ্ছা তখন একটু মানে বুঝ আসে যে না তাহাজ্জুদ হয়ে গেল, তাহাজ্জুদের সময় হয়ে গেছে। তো আসলে মদিনা হচ্ছে এমন যেখানে বান্দা গেলে নিজেকে নিজে ভুলে যায়, নিজে কি সেটাই ভুলে যায়। তো আমরা মুনিবের দরবারে যাই, তো সেখানে গোলামের তো অবস্থা এমনই হওয়া চায় যে মুনিব আমার উপর, মুনিবের কাছ থেকে দয়ার জন্য এসেছি, মুনিব ইনশাল্লাহ আমার উপর দয়া করবেন। সেহেনের মধ্যে অনেক আশিকের রসুলকে আমি দেখেছি পড়ে থাকে, পুরো রাত ভর পড়ে থাকে আর সবুজ গম্বুজের দিকে তাকিয়ে, শুধু অনেকে কিছুই বলে না, শুধু চোখের পানিই ফেলতে থাকে। কালাম একটা ইব্রাহিম ভাই থেকে শুনবেন, ইনশাআল্লাহ যাতে আমরাও মদিনার ধ্যানে ডুবে যাই। জি হুজুর। এক
ইয়ো মদিনা দূরে যাব কে মন করে, ইয়ো মদিনা দূরে যাব কে মন করে, আল্লাহুম্মা সাল্লি
নবী রহমত শফী
মদিনাকে আগে মন্দ বলা হতো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম পড়ার সাথে সাথেই মদিনা দামি হয়ে গেছে, কি বলবেন?
মাঝে মধ্যে ভাবি লিয়াকত ভাই ওই সকল আশিকদের কথা যারা মাটির ব্যাংকে ৫ টাকা ১০ টাকা করে জমাচ্ছে।
আসলে
কবে ১,২০,০০০ টাকা হবে, ৩০,০০০ টাকা হবে, আর কবে তারা উমরাতে যাবে, রওজা দেবে? ওই সকল মা বোনেরা যারা নিজের রান্না কৃত রান্না করবে ওই চাল থেকে এক মুষ্টি চাল উঠিয়ে রাখছে, বিক্রি করে করে বিক্রি করে করে টাকা জমিয়ে, যেমন হাজারো মা বোনদের লিস্ট হয়তো আছে, যারা নিজের সংসারের খরচের টাকা থেকে ২-৪ টাকা বাঁচিয়ে রাখতেছে একদিন যাবে রওজাতে। আল্লাহ যদি ওরা মদিনা না দেখে মারা যায়। এই যে মাটির ব্যাংকে টাকা জমাচ্ছে ১০ টাকা ৫ টাকা ১০ টাকা ৫ টাকা, জানি না কবে তাদের লক্ষ টাকা পূরণ হবে, আর সে লক্ষ টাকা জমা হওয়ার পরে সে উমরাতে যাবে, যদি এর আগে দুনিয়া থেকে চলে যায়, নিজের চোখে মদিনা দেখে আর যেতে পারলো না। যার ভাগ্যে আছে সে যাবে, যার ভাগ্যে নেই যাবে না, কিন্তু এমন অসংখ্য মানুষকে পাবেন যারা যাওয়ার আগ্রহে দিন রাত বেকুল হয়ে আছে, দিন রাত বেকুল হয়ে আছে। আল্লাহ পাক ওই সকল আশিকদেরও মদিনাতুল মুনাওয়ারার হাজিরি বা আদব হাজিরি আল্লাহ পাক নসিব করুক। যেটা হাদিসে পাকের মধ্যে এসেছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে পাক, আমরা যারা গিয়েছি অলরেডি, এখন যারা হজের উদ্দেশ্যে মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছে গেছে এবং যারা ভবিষ্যতেও যাব, আমাদের সবার একটি বিষয়ে স্মরণ রাখা উচিত। সহিহ মুসলিম শরীফের ১৩৭৭ নম্বর হাদিসে পাকের মধ্যে এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মদিনার কষ্ট ও ক্ষুধা যে ব্যক্তি ধৈর্যের সাথে সহ্য করবে, মদিনে কষ্ট এবং ক্ষুধা এই দুইটা বিষয়কে ধৈর্যের সাথে সহ্য করবে, কিয়ামতের দিন আমি তার জন্য সাক্ষী ও সুপারিশকারী হব।
সুবহানাল্লাহ।
মদিনাতুল মুনাওয়ারাতে আজকাল আমরা যারা আসি বা যাই বা গিয়েছে আগে, ওই শহরের মোবারক, শহরের মোবারক গরমের ব্যাপারে বিভিন্ন মানুষের কথা আওয়াজ শোনা যায়। আচ্ছা, যে এজেন্সির সাথে গিয়েছে তারা হজ কাফেলার সাথে গিয়েছে, সেখানের হোটেলের ব্যাপারে বিভিন্ন কথা, খাবারের ব্যাপারে বিভিন্ন কথা, জিয়ারতের ব্যাপারে বিভিন্ন কথা, তবে মদিনাতুল মুনাওয়ারায় থেকে বা আসার পরে এটা কিভাবে সম্ভব হয়, কিভাবে বলে মানুষ?
আপনি যখন ঘর থেকে বের হয়েছেন তো সফরেই বের হয়েছেন, আল্লাহর রাস্তায় বের হয়েছেন, যেটা আসবে সেটা কবুল করে আপনাকে নিতে হবে বা নেওয়াও উচিত। সেখানে যদি এইভাবে বলা হয় তবে দ্বিতীয়বার আর চান্স হবে কি না সেটা নিয়ে ভাবা উচিত। আমাকে একজন মদিনাতুল মুনাওয়ারা থেকে মেসেজ করছিল, বলল ভাই মনে 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 অনেক কষ্ট অনেক অসুবিধা। তো আমি তাকে বললাম দেখেন পরবর্তীবার যাওয়ার সুযোগ যদি আপনি চান ইয়া রাসূলুল্লাহ আমি আবার আসতে চাই। তবে সেই মুনিবের কদমে থেকে সেই মুনিবের শহরের ব্যাপারে আল্লাহু আকবার কিভাবে পসিবল, এটা কিভাবে সম্ভব? এটা আশিকরা তো যায় আর ওই আয়াতে কারিমায় লিখে আসেন দেয়ালে দেয়ালে পিলারে পিলারে, যেটা লিখলে আবার দ্বিতীয়বার যাওয়ার তার নসিব হয়। আর আপনি সেখানে গিয়ে এভাবে কথা বলতেছেন, এটা পরবর্তী যাওয়ার ব্যাপারটা একটু ভাবেন আপনি, যেন আল্লাহ পরবর্তীতে কী ভাগ্যে রেখেছেন। কেননা মদিনার ভালোবাসা, সেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে আরাম করছেন সেই জায়গার কত মর্যাদা, সেই জায়গা কত বরকত। আর সেখানে গিয়ে আমরা যদি ওই শহরের ব্যাপারে গরমের ব্যাপারে কষ্ট বা হোটেল বা খাবার যাই কিছু আপনার হয় ওখানে ঘটে, এগুলো যদি সহ্য না করে আরও বাজেভাবে বর্ণনা করি,
তো আসলে আজকে আজকাল একটা ট্রেন্ড দেখা যায় যে মক্কা মদিনায় গিয়ে কন্টেন্ট ক্রিয়েশন,
জি
ফুড ব্লগিং, ওখানেও কিন্তু তারা বিভিন্ন জায়গার যেমন মক্কা এবং মদিনা বিভিন্ন হোটেলে হোটেলে গিয়ে সেখানের খাবারের রিভিউ দেয়, খাবারের ব্যাপারে বলে এটা এরকম এরকম। অথচ আমির আল সুনাদ আহমদ বরকাতুল আলিয়া সেখানের দইকে পর্যন্ত, হ্যাঁ রেওয়ায়ত আসছে না যে দইকে টক বলা হয়েছে, তো এটাকেও নিষেধ করা হয়েছে যে ওখানে যাতে এই শব্দগুলোও চয়ন করা না হয়, উচ্চারণ করা না হয়। তো আমরা সেখানে গিয়ে অনেক হাজিরা বলে ফেলে এটা এরকম এটা এরকম, এটা ভালো পাইলাম না, এটা এত মানে
জানেন লিয়াকত ভাই, আশিকরা সেখানে গিয়ে এইসব খুঁজে না, কসম আশিকরা এইসব খুঁজে না কি ওখানের গরম কেমন, হোটেল কত দূরে পড়ছে, খাবার কেমন দিল, সকালে নাস্তা কখন দিল, এটা আশিকরা খুঁজে না। আশিকরা কি খুঁজে? একজন বলতেছে জাকির ভাই একটা বিষয় খেয়াল করেন, কি বলে মদিনাতুল মুনাওয়ারা থেকে বহু পার 5 কিলোমিটার বেরোবে, হ্যাঁ পৃথিবীর মধ্যে এটা কেমন একটা শহর দেখেন, এত বিজি এত ব্যস্ত এবং হাজার নয় লক্ষ লক্ষ মানুষের আনাগোনা, হ্যাঁ এটা তো বাস্তবই, পৃথিবীতে যত মানুষ যায় তার চাইতে এখানে তার বেশিরভাগ মানুষ এখানে আসে, কেন একটা স্থান এটা আমাদের। তো তিনি বলেন বিষয় তো ওটা ছিল না, আমার বলার উদ্দেশ্য ছিল এটা, এখান থেকে রওজা থেকে আপনি উহুদ পাহাড়ের দিকে তাকান। তো অবাক হয়ে গেছি এর কথা শুনে, বলে আল্লাহ রসুলের কি মোহব্বত উহুদের সাথে, এক মানে এত এত মানে 5 কিলোমিটার দূরে এমন বড় শহর, ও রওজা থেকে উহুদ পাহাড় পর্যন্ত কোনো বিল্ডিং নেই মাঝখানে, মানে তাকালে সরাসরি দেখা যায় 5 কিলোমিটার বোঝা যায়। আপনি ঢাকা থাকেন বা চট্টগ্রাম থাকেন, 5 কিলোমিটার দূরের কথায় 1 কিলোমিটার দেখা যায় না বিল্ডিংয়ের জন্য, বাড়িঘরের জন্য, রাস্তার জন্য। অথচ মসজিদে নববী থেকে রওজা থেকে উহুদ পাহাড় একদম সোজা বরাবর, কোনো বিল্ডিংই পড়ে নাই মাঝখানে যে দেখতে অসুবিধা। তো আশিক বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম যেমনিভাবে উহুদ পাহাড়কে ভালোবাসেন তেমনিভাবে আপন চাচা সেখানে আরাম করছেন তাকেও এমন ভালোবাসেন,
অনেক বেশি ভালোবাসেন,
হ্যাঁ কেমন ভালোবাসেন, আর সবসময় চোখে চোখে মানে যেন তাকালেই উহুদ পাহাড়কে এবং আপন চাচাজানকে সেখান থেকে দেখা যায়। তো আশিকরা গিয়ে এটা খুঁজে, এই বিষয়গুলো খুঁজে আশিকরা গিয়ে, যখন অন্তরে ইশকার মোহাব্বত নিয়ে যাবে তখন খুঁজবে যে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম প্রতি সপ্তাহে একবার মসজিদে কোবায় কত কষ্ট করে হেঁটে যেতেন, পায়ে হেঁটে যেতেন। আচ্ছা অনেককে দেখেছি মসজিদে নববী থেকে কোবা পর্যন্ত যে রাস্তাটা আছে খালি পায়ে হাঁটছেন, কেন খালি পায়ে হাঁটছেন? আল্লাহ রসুল প্রতি সপ্তাহে এখান থেকে হেঁটে গেছেন, আল্লাহ রসুল যেই মোবারক জমিনে পা রেখেছেন জানি না কোন জায়গায় রেখেছেন এই রাস্তা দিয়ে হেঁটে গেছেন, আর সেইখানে যদি আমারও পা পড়ে
আল্লাহ
এই এই জন্য খালি পায়ে হাঁটছে জানি না কোথায় 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 আল্লাহ রসুলের কদম পড়ে। আশিকরা গিয়ে এটা খুঁজে, আচ্ছা আশিকরা গিয়ে খুঁজে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন মসজিদের মধ্যে নামাজের ভিতরেই কিবলাকে পরিবর্তন করেছেন, এটা খোঁজে আশিকরা গিয়া। আর কিছু মানুষ তো পাবেন এরকমই, তারা গিয়ে বাস ওখানের এইটা সেটা এমন তেমন, আল্লাহ পাক হেফাজত দান করুক আমাদেরকে, যারাই যায় আদবের সাথে যেন হাজিরই হয় এই দোয়া করা। এর পাশাপাশি যদি সম্ভব হয় সাথে মোবাল্লিগে দাওয়াত ইসলামী, যারা যায় আর কি দাওয়াত ইসলাম মোবাল্লিগ যখন যায় যদি তাদের সংস্পর্শ লাভ করা যায় তা ইশ এবং আদব দুইটা রক্ষা করা যায়, আর না হয়তো ওলামা আহলে সুন্নাতের সাথে যদি যায় তবেও কিছু আদব এবং মোহাব্বত সেখানে বজায় রাখা পসিবল।
আসলে আসলে মদিনা শরীফে আদবের সাথেই যাওয়া উচিত, না হলে সমস্ত সামান বেকার হয়ে যাবে, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আমি দেখেছি অনেকেই সেহেনের মধ্যেই মানে আপনার মানে আওয়াজ করে করে হাঁটে, অনেকে রওজাতুল রসুল জিয়ারত করে বের হচ্ছে, হাতে জুতা ছিল ঠাস করে নিচে ফেলে দিয়েছে, অথচ এই মাত্রই গেট দিয়ে বের হয়েছে, এই মাত্রই মানে এই যে মানে আল্লাহ রসুলের রওজা, এই যে রওজা থেকে বের হয়েছে এখানে গেট, গেটের বাইরে ঠাস করে জুতা ফেলতেছে,
প্লাস্টিকের বক্স রাখা আছে, তো জোরে আওয়াজ হচ্ছে, অন্তরে গিয়ে লাগতেছে, যা কিছু মানুষকে দেখে তো আরো ভয়ও লাগে এবং অন্তরটাও কাঁদে। যেখানে একটা নিঃশ্বাস পাওয়ার জন্য মানুষ কবিতা লেখে, আল্লাহ মদিনাতুল মুনাওয়ারা যদি একটা নিঃশ্বাস পেয়ে যেতাম, সারা পৃথিবীতে আপনি হাজার বছর বেঁচে থাকেন, তার চাইতে ওই একটা নিঃশ্বাসই দামি, যদি একটা শ্বাস ওখানে ছাড়া যায়। আর এত এত সময়, এত মজা, মজার সময় পাওয়ার পরও, দামি সময় পাওয়ার পরেও সেখানেও মোবাইল, সেখানেও সেলফি, সেখানেও ভিডিও, কোন রুচিতে মানুষের পকেট থেকে মোবাইল বের হয় ভিডিও বানানোর জন্য, কোন বিবেক সেটা সায় দেয় যা এখানে একটা সেলফি তুলি, ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে এসেছি, যদি আমার হাজিরিটা কবুল হয়ে যায় আমার সালামটা কবুল করে নেন, না জানি কোন কোন দোয়া তখন অন্তরে থাকা উচিত ছিল, সেখানে যদি সেলফির চিন্তা ভাবনা থাকে, সেখানে যদি ভিডিও বানানোর চিন্তা ভাবনা থাকে, তবে আর এই হাজিরি, এই সফর, এর মানে আর কি।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হজ কবুল হওয়ার অন্যতম অন্যতম শর্তই হচ্ছে হাজিরি মদিনা। আশিকদের এটাই এটাই তো আকলে আসে যে হাজিরি মদিনা ছাড়া হজ কবুল কিভাবে হতে পারে। এই জন্য যারা এবছর হজে যাচ্ছেন, ভবিষ্যতে যাবেন, ওমরায় যাবেন, অবশ্যই মদিনার হাজিরি এটা তো মানে লাজিমি। মদিনা দেখা ছাড়া কীভাবে কোনো উম্মত ফিরে আসতে পারে? মদিনার এতগুলো ফজিলত আমরা শুনলাম, মদিনার অলিতে গলিতে ফেরেশতারা পাহারা দেয়, এবং যারা জায়েরিন, যারা জিয়ারতকারী আছে তাদেরকে সালাম প্রদান করা হয়,
সালাম প্রদান।
হ্যাঁ, আচ্ছা দেখুন না, উম্মতের উপর এটা কত বড় দয়া, যে ফেরিস্তা একবার সকালে হাজিরি দিচ্ছে, কিয়ামত পর্যন্ত তার আর হাজিরি হবে না,
হবে না।
70,000 সকালে, 70,000 সন্ধ্যায়, কিন্তু উম্মত কেমন সৌভাগ্যবান যে সে জীবনে যতবার চায় হাজিরি মদিনা দিতে পারবে, সে যতবার চায় মদিনায় প্রবেশ করতে পারবে, মদিনায় জিয়ারত করতে পারবে, মদিনাতে যেতে পারবে। তো এটা উম্মতের উপর একটি স্পেশাল দয়া, তো আমাদেরকে এই অফারটা লুফে নেওয়া উচিত। আর বললেন না জাকির ভাই যে অনেকে আশা করে থাকে এবং একটু একটু করে অর্থ সঞ্চয় করে, এমনও অনেককে দেখা গিয়েছে যে মুচি, সারা জীবন মুচির কাজ করেছে, জুতা সেলাই করেছে, এরপরও মদিনায় চলে গেছে, কৃষক কত ইনকাম, এরপরও মদিনায় চলে গেছে। তো আসলে মদিনায় যাওয়ার সে আশাটা থাকতে হবে, মদিনায় যাওয়ার সে তামান্নাটা থাকতে হবে। আলহামদুলিল্লাহ আশিকের রসুল, যারা আশিকের রসুল এবং স্পেশালি যারা দাওয়াত ইসলামীতে চলে এসেছে, দাওয়াত ইসলামীর সঙ্গ পেয়ে গেছে, তাদের তো প্রতিনিয়তই এই আশা থাকে যে কখন যাব, কখন যাব, কখন যাব।
অনেক ইসলামী হিস্টোরি আপনি দেখেন, সম্পত্তি বিক্রি করে তারপরে মদিনায় আসে। আচ্ছা, অনেক ইসলামী বন্ধের হিস্টোরি দেখেন, তারা গহনা বিক্রি করে উমরা করতে গিয়েছিল, কেননা ও ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর চমৎকার এই দোয়া আমাদেরও করা উচিত। আমি বিসুনাত আমাদেরকে শিখিয়েছেন, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা দোয়া করতেন, হে আল্লাহ আমাকে শহীদ হিসাবে মৃত্যুদান কর। এবং আরেকটি শব্দ বলেছেন, এক তো বলেছেন হে আল্লাহ আমাকে শহীদ হিসাবে মৃত্যুদান করো, আর বলেছেন আর আপনার নবীর শহরে আমাকে মৃত্যুদান করো, অর্থাৎ শহীদ এবং আল্লাহ রসুলের শহর মদিনাতে মৃত্যুর দোয়া করেছেন। আর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে চমৎকার এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জাহিরি হায়াতে মোবারকা শেষ হওয়ার পরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতুল মুনাওয়ারা ছেড়ে চলে গিয়েছিলেন, মশহুর এক ঘটনা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্বপ্নে এসে বললেন, হে বিলাল এটা কি জাফা নয়, অর্থাৎ তুমি আমাকে ছেড়ে চলে আসছো, মদিনা ছেড়ে চলে আসছো। এরপরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাক করে আবার মদিনাতুল মুনাওয়ারায় চলে আসলেন এবং এখানেই তার ইন্তেকাল হয়।
আল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে মদিনার হাজিরি নসিব করুক। অনুষ্ঠানের সময় একেবারে শেষ হয়ে গেছে, বা আদব বা জক বা শক মদিনার হাজিরি আমাদেরকে নসিব করুক, মুর্শিদের সাথে আমাদেরকে মদিনার হাজিরি নসিব করুক, এবং প্রতি বছরই আমাদের যাওয়া আসা থাকুক, লেগেই থাকুক, এবং আখিরি সর্বশেষ একবার এমন যাওয়া হোক যাতে আমরা আর ফিরেই না আসি, মৃত্যুটা যাতে সেখানেই হয়ে যাক। আল্লাহ করিম আজকের অনুষ্ঠানকে কবুল করুক। বিগত 4টি এপিসোডে যারাই আমাদের সাথে যুক্ত হয়েছেন। আল্লাহ সবাইকে হজ ওমরা করার তৌফিক দান করুক, এবং যারা একবার গিয়েছে বারবার যাওয়ার তৌফিক দান করুক। ইনশাআল্লাহ আগামী সপ্তাহ থেকে আমাদের জিলহজের ট্রান্সমিশন শুরু হয়ে যাবে। প্রথম জিলহজ থেকে নয় জিলহজ পর্যন্ত সকাল ট্রান্সমিশন থাকবে, রাতের ট্রান্সমিশন থাকবে, রেকর্ডেড সিলসিলা থাকবে। তো সেগুলো দেখার দাওয়াত দিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। মাদানী চ্যানেল দেখতে থাকুন এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা
আলাইহি ওয়া সাল্লাম। হুয়েছে সবাশা পূরণ মোদী।